أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہর স্মৃতিচারণ অব্যাহত আছে, তার জীবনের কিছু অংশ বর্ণিত হয়েছে, বর্ণনা করা হয়েছে। এ সম্পর্কে একটি রওয়ায়েত হলো, তিনি বংশ পরিক্রমার একজন বিশেষজ্ঞ ছিলেন আর কবিতার লেখার রুচিবোধ ছিল বা কবিতা বলারও রুচিবোধ ছিল। বলা হয় তিনি মানুষের মাঝে আরবের বংশ পরিক্রমার জ্ঞান সবচেয়ে বেশি তিনি রাখতেন। জুবাইর বিন মুতাইম, যিনি বংশ পরিক্রমার জ্ঞানের ক্ষেত্রে একজন প্রবাদ পুরুষ ছিলেন, তিনি বলেন যে আমি বংশ পরিচয় এবং বংশ পরিক্রমার জ্ঞান আবু বকরের কাছে শিখেছি, বিশেষ করে কুরাইশের বংশ পরিচয়ের জ্ঞান শিখেছি। কেননা আবু বকর কুরাইশ ছিলেন, কুরাইশের বংশ পরিচয় বংশ পরিক্রমার জ্ঞান তাদের বংশে যেই ভালো এবং মন্দ দিক ছিল সেগুলোর জ্ঞান সবচেয়ে বেশি তিনি রাখতেন। তিনি পাপ তাদের যে সমস্ত দোষ ত্রুটি ছিল সেগুলো বলে বেড়াতেন না, এই কারণে তিনি আকিল বিন আবু তালেবের তুলনায় কুরাইশের ভিতর সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। হযরত আকিল হযরত আবু বকরের পর কুরাইশের বংশ পরিচয়ের জ্ঞান এবং তাদের পিতৃপুরুষ আর তাদের দোষ ত্রুটি এবং গুণাবলী সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। হযরত আকিল কুরাইশের দৃষ্টিতে অপছন্দনীয় ছিলেন, কারণ কুরাইশের দোষ ত্রুটিও তিনি তুলে ধরতেন। হযরত আকিল মসজিদে নববীতে বংশ পরিক্রমার এবং কুরাইশের অবস্থার জ্ঞান অর্জনের জন্য হযরত আবু বকরের কাছে বসতেন। মক্কাবাসীদের দৃষ্টিতে হযরত আবু বকর তাদের সর্বোত্তম লোকদের একজন ছিলেন, যখনই তিনি তারা কোনো সমস্যার সম্মুখীন হতো তার কাছে এসে সাহায্য চাইত। কেননা হযরত আবু বকর আরবের বংশানুক্রম বিশেষ করে কুরাইশের বংশ পরিচয়ের জ্ঞান সবচেয়ে বেশি ছিল। কুরাইশের কবিরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিদ্রুপাত্মক কবিতা বলে, তখন হযরত হাসান বিন সাবিত তাদের বিদ্রুপের উত্তর দেওয়ার দায়িত্ব পান। হযরত হাসান যখন মহানবী সাল্লামের সকাশে উপস্থিত হন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি কুরাইশের নিন্দার্থে কিভাবে কবিতা বলতে পারো, কারণ আমি নিজেও তো কুরাইশ। তখন হযরত হাসান বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে তাদের মধ্য থেকে এমনভাবে বাইরে রাখবো যেভাবে আটা থেকে চুল বা ঘি থেকে চুল বাইরে রাখা হয়। তখন মহানবী সাল্লাম বলেন যে তুমি হযরত আবু বকরের কাছে যাও এবং তার কাছে কুরাইশের বংশানুক্রম সম্পর্কে জিজ্ঞেস করো। হযরত হাসান বলতেন যে আমি কবিতা লেখার পূর্বে হযরত আবু বকরের কাছে যেতাম, তিনি কুরাইশের পুরুষ এবং মহিলার সম্পর্কে আমাকে দিক নির্দেশনা দিতেন। হযরত হাসানের এই সমস্ত কবিতা যখন মক্কা যেত, মক্কাবাসীরা বলতো যে এসব কবিতার পেছনে রয়েছে আবু বকরের দিক নির্দেশনা এবং পরামর্শ। হযরত আবু বকর বংশ পরিচয়ের জ্ঞানের পাশাপাশি আরবদের পারস্পরিক যুদ্ধের ইতিহাসের অনেক বড় আলেম ছিলেন। একইভাবে যথারীতি কবি না হলেও তার কবিতা বলার রুচিবোধ ছিল খুবই উন্নত মানের। হযরত আবু বকরের জীবনীকাররা এই বিতর্কের অবতারণা করেছিলেন যে তিনি রীতিমতো কবিতা লিখেছেন বা আবৃত্তি করেছেন কিনা। অবশ্য কোনো কোনো জীবনীকার এটি অস্বীকার করেছেন যে তিনি কোনো কবিতা লিখেছেন, তবে কোনো কোনো জীবনীকার তার কিছু কবিতার কথা উল্লেখ করেছেন। একইভাবে হযরত আবু বকরের 25টি কবিতা সম্বলিত পুস্তিকা তুর্কির একটি কুতুবখানা থেকে হস্তগত হয়েছে, বলা হয় সেখানে পড়ে আছে বা বলা হয় হযরত আবু বকরের কবিতা। কোন লেখক এটিও লিখেছেন যে এই কবিতাগুলোর সম্পর্ক যে হযরত আবু বকরের সেই সত্যায়ন এলহামের মাধ্যমে হয়েছে। তাবকাত ইবনে সাদ এবং সৈয়দ ইবনে হিশাম এটি লিখেছে যে হযরত আবু বকর কিছু কবিতা লিখেছিলেন বা কবিতা আবৃত্তি করেছিলেন। মহানবীর ইন্তেকাল এবং দাফন কাফনের পর হযরত আবু বকর যে কবিতা লিখেছেন তার অনুবাদ হল হে চোখ, দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তোমার ক্রন্দনের শপথ, তুমি ক্রন্দন করতে থাকো, তোমার অশ্রু যেন কখনো না থামে। হে চোখ, কুরাইশের সর্বোত্তম ব্যক্তির বিয়োগে অশ্রু বিসর্জন দাও, যাকে অস্তাচলের সময় লাহাদে লুকিয়ে দেয়া হয়েছে। অতএব বাদশাহদের বাদশাহ, বান্দাদের তত্ত্বাবধায়ক এবং ইবাদতকারীদের প্রভুর তাঁর প্রতি দরুদ বর্ষিত হোক। অতএব প্রিয় ভাজনের বা প্রিয় বন্ধুর বিদায়ের পর জীবনের আর কি বা বাকি থাকে? সারা পৃথিবীকে সৌন্দর্যদাতার বিদায়ের পর কিসের সৌন্দর্যের কথা বলছ? যেভাবে আমরা সারা জীবন একসাথে ছিলাম, মৃত্যু যদি আমাদের সবাইকে একই সাথে পরিবেষ্টন করত। এ ছিল তার পঙ্ক্তি বা কবিতার অনুবাদ। তার বিচক্ষণতা সম্পর্কে উল্লেখিত আছে যে তিনি খুবই বিচক্ষণ দূরদর্শী ব্যক্তি ছিলেন। হযরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এক বান্দাকে ইহ জীবন বা আল্লাহর কাছে যা আছে এর দুইয়ের মাঝে একটি অবলম্বনের স্বাধীনতা দিয়েছেন। তিনি আল্লাহর কাছে যা ছিল তা বেছে নিয়েছেন। এটি শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকেন। তখন আমি মনে মনে ভাবলাম, এই বুজুর্গের কি হয়েছে, কেন কাঁদছেন? আল্লাহ যদি বান্দাকে ইহ জীবন বা আল্লাহর কাছে যা আছে তা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়ে থাকেন, আর তিনি যদি আল্লাহর কাছে যা আছে তা বেছে নিয়ে থাকেন, তাহলে কান্নার কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বান্দা ছিলেন। আবু বকর আমাদের মাঝে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। মহানবী বলেন, হে আবু বকর কেঁদো না। রওয়ায়েতে রয়েছে, মহানবী বলেছেন যে আবু বকর কেঁদো না, নিশ্চয় সব মানুষের মাঝে আমার প্রতি সম্পদ ও সঙ্গ দিয়ে যে সবচেয়ে বেশি পূর্ণ করেছে আমার প্রতি তিনি হলেন আবু বকর। উম্মতের কাউকে যদি বন্ধু হিসেবে অবলম্বন করার হতো, আবু বকরকেই অবলম্বন করতাম। কিন্তু ইসলামের ভ্রাতৃত্ব ও ভালোবাসাই সবকিছু। মসজিদের সব দ্বার বন্ধ করে দেয়া হোক, আবু বকরের দ্বার ছাড়া। বিচক্ষণতার নিরিখে এই উদ্ধৃতি বা এই হাদিসটি দ্বিতীয়বার উপস্থাপন করলাম। দরজা সংক্রান্ত একটা ব্যাখ্যাও হযরত মসীহ মওউদ উপস্থাপন করেছেন, যা পরে আমি তুলে ধরব। মসীহ মওউদ এই ঘটনার উল্লেখ করে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্তিম দিনগুলোতে একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতার উদ্দেশ্যে দণ্ডায়মান হন এবং সাহাবাদের সম্বোধন করে বলেন যে হে লোক সকল, খোদার এক বান্দাকে খোদা তাআলা সম্বোধন করে বলেন যে হে আমার বান্দা, তোমাকে আমি স্বাধীনতা দিচ্ছি, তুমি চাইলে এই পৃথিবীতে থাকতে পারো আর চাইলে আমার কাছে ফিরে আসতে পারো। তখন সেই বান্দা খোদার নৈকট্যকে বেছে নিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, হযরত আবু বকর ঢুকুরে কেঁদে ওঠেন। হযরত ওমর বলেন, হযরত ওমরের প্রেক্ষাপটে কথা হচ্ছে যে তিনি বলছেন তার কান্না দেখে আমার খুব রাগ ধরে যে মহানবী সাল্লাম কোনো বান্দার ঘটনা বর্ণনা করছেন যে খোদা তালা তাকে স্বাধীনতা দিয়েছেন যে চাইলে পৃথিবীতে থাকতে পারে আর ইচ্ছা করলে খোদার কাছে ফিরে যেতে পারে, আর সে খোদাকে পছন্দ করেছে, এই বৃদ্ধ লোকটি কেন কাঁদছে? কিন্তু হযরত আবু বকরের কাঁদতে কাঁদতে এত হিচকি উঠে যে তা কোনোভাবে বন্ধ হচ্ছিল না। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকরের প্রতি আমার এত ভালোবাসা রয়েছে যে খোদা ছাড়া যদি কাউকে বন্ধু বানানো বৈধ হতো তাহলে আমি আবু বকরকে বন্ধু হিসেবে অবলম্বন করতাম। হযরত ওমর বলেন, কিছুকাল পর যখন মহানবীর ইন্তেকাল হয় তখন আমরা বুঝতে পেরেছি যে আবু বকরের সেই ক্রন্দন ছিল সত্য বস্তুনিষ্ঠ, আমাদের রাগ করা ছিল আমাদের নির্বুদ্ধিতার লক্ষণ। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে হযরত আবু বকর যাকে কোরআনের জ্ঞান দেয়া এই জ্ঞান দেয়া হয়েছিল যাকে কোরআনের জ্ঞান দেয়া হয়েছিল তিনি মহানবী যখন আয়াত আলিয়াম আকবাল তালাকুম দিনাকুম আতমতু আলাইকুম নাইমাতি পাঠ করেন তখন হযরত আবু বকর কেঁদে ওঠেন। কেউ জিজ্ঞেস করে যে এই বৃদ্ধ কাঁদছে কেন, তিনি বলেন যে হযরত আবু বকর বলেন যে এই আয়াত থেকে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়টি আঁচ করতে পারি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন নবীরা খোদা শাসকের মতো হয়ে থাকেন, যেভাবে কোনো চাকর যখন মালিকের কাজ শেষ করে তখন সে সেই স্থান থেকে ফেরত যাত্রা করে, এভাবে নবীরা যখন পৃথিবীতে আসেন তাদের উপর অর্পিত কাজ সম্পাদন করেন তারা পৃথিবী থেকে বিদায় নেন। অতএব আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আওয়াজ যখন পৃথিবীতে এসে যায় হযরত আবু বকর বুঝতে পারেন যে এটি অন্তিম ধ্বনি, যা থেকে বোঝা যায় যে হযরত আবু বকরের জ্ঞান ছিল অত্যধিক। হাদিসে যে রয়েছে যে মসজিদ মুখে সব জানালা বন্ধ করে দেয়া হোক, জানালা বলতে কি বোঝায় তাও মসীহ মওউদ আলাইহিসসালাম ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন হাদিসে যে রয়েছে যে মসজিদ মুখে সব জানালা বন্ধ করে দেয়া হোক আবু বকরের জানালা ছাড়া, এতে অন্তর্নিহিত রহস্য এটি, মসজিদ যেহেতু ঐশী রহস্যের বিকাশস্থল হয়ে থাকে, আবু বকরের ক্ষেত্রে এই জানালা বা দ্বার বন্ধ হবে না। খোদা তালা সংক্রান্ত রহস্যাবলী এবং খোদার কথায় যে প্রজ্ঞা রয়েছে সেগুলো আবু বকরের ক্ষেত্রে সবসময় খোলা থাকবে, ক্রমাগতভাবে তা উন্মোচিত হতে থাকবে। হযরত মসীহ মওউদ আলাইহিস বলছেন নবীরা রূপক এবং সংক্ষেপে কথা বলে থাকেন, যারা কাঠমোল্লার মতো শুধু এই কথা বলে যে কেবল আক্ষরিক অর্থই নিতে হবে এরা মারাত্মক ভুল করে। যেমন হযরত ইব্রাহিম তার পুত্রকে এই কথা বলা, এই দাহলিজ বদলে দাও, এই চৌখাট বদলে দাও বা মহানবীর স্বর্ণের কড়া দেখা, এগুলো আক্ষরিক অর্থে ছিল না, বরং রূপক ভাষায় তাতে অন্য কোনো রহস্য অন্তর্নিহিত ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে বস্তুত সার কথা হলো হযরত আবু বকরকে কোরআনের জ্ঞান সবচেয়ে বেশি দেয়া হয়েছিল, এই কারণেই তিনি এই ব্যাখ্যা করেছেন। মসীহ আসলাম বলছেন যে বাহ্যত এটি বিপরীত অর্থ হলেও তাকওয়া এবং সততার তবুও দাবি হলো আবু বকরের কথা মানা, অর্থাৎ তাদের আবু বকরের কথা মানা উচিত ছিল, কিন্তু এখানে তো কোরআনে এমন একটি শব্দ নেই যা হযরত আবু বকরের কৃত অর্থের পরিপন্থী হবে। তিনি বলেন মৌলবীদেরকে জিজ্ঞেস করো আবু বকর বিজ্ঞ ছিলেন কিনা, বুদ্ধিমান ছিলেন কিনা, তিনি আবু বকরই কি সিদ্দিক ছিলেন না, তিনি কি সে ব্যক্তি নন যিনি সর্বপ্রথম যিনি মহানবীর প্রথম খলিফা মনোনীত হয়েছেন, যিনি ইসলামের সুমহান সেবা করেছেন, ধর্মত্যাগের ভয়াবহ মহামারীকে রুখে দিয়েছেন। তিনি বলেন আচ্ছা অন্য কথা, অন্য সব কথা বাদ দাও, শুধু এটি বলো হযরত আবু বকরের মেম্বারে আরোহণের প্রয়োজন কি ছিল, এরপর তাকওয়ার ভিত্তিতে বলো তিনি যে উমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন কাবলিহির রাসূল পাঠ করলেন, তখন উদ্দেশ্য কি পূর্ণ এবং সর্বাঙ্গীন ব্যাখ্যা করা ছিল নাকি এমন ব্যাখ্যা করা উদ্দেশ্য ছিল যার ভিত্তিতে এক বালকও বলতে পারত যে যে ব্যক্তি ঈসাকে মৃত বলবে সে কাফের, অর্থাৎ আয়াত উপস্থাপন করার উদ্দেশ্য হলো সর্বাঙ্গীন সম্পূর্ণ যুক্তি প্রমাণ উপস্থাপন করা। আরেক জায়গায় হযরত মসীহ মওউদ এই কথার ব্যাখ্যা করে বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের দুটো অংশ আছে, একটি হলো তিনি তোমাদের পবিত্র করেছেন, দ্বিতীয়ত ধর্মগ্রন্থকে সম্পূর্ণ করেছেন। এই আয়াত যখন অবতীর্ণ হয় বলা হয়ে থাকে আবু বকর কাঁদতে থাকেন, কাঁদা আরম্ভ করেন, কেউ প্রশ্ন করে যে এই বুড়া কাঁদছে কেন, তিনি উত্তর দেন যে এই আয়াতে মহানবীর মৃত্যুর দুর্গন্ধ পাওয়া যায়। এটি জানা কথা যে কারো কাজ যখন সম্পাদিত হয়ে যায়, সম্পাদিত হওয়াই তার মৃত্যুর প্রমাণ হয়ে থাকে। যেভাবে পৃথিবীতে সেটেলমেন্টের জন্য লোক পাঠানো হয়, সেটেলমেন্টের কাজ যখন হয়ে যায় কর্মীরা সেখান থেকে বিদায় নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর সংক্রান্ত ঘটনাটি শুনেন বলেন সবচেয়ে বুদ্ধিমান হলেন আবু বকর। তিনি বলেন পৃথিবীতে কাউকে যদি বন্ধু বানাতাম তাহলে আবু বকরকেই বানাতাম। তিনি বলেন আবু বকর মসজিদের দিকে আবু বকরের জানালা খোলা থাকবে, বাকি সব বন্ধ করে দাও। কেউ জিজ্ঞেস করলো যে এর বা এই দুই কথার আন্তঃসম্পর্ক কি, যে বন্ধু বানাতাম বা জানালা খোলা রাখতাম। তিনি এখানে ব্যাখ্যা করছেন যে স্মরণ রেখো, মসজিদ খোদাতালার ঘর যা সকল নিগুড় তত্ত্বের উৎসস্থল। এ কারণেই বলা হয়েছে যে আবু বকরের অভ্যন্তরীণ জানালা এ মুখী, তাই তার জন্য এই জানালা রাখা হোক। এর অর্থ এই নয় যে অন্য অন্য সাহাবি বঞ্চিত ছিলেন, তাদের মাঝেও বড় বড় অন্তর্দৃষ্টি সম্পন্ন সাহাবি ছিলেন। আবু বকরের শ্রেষ্ঠত্ব ছিল সে ব্যক্তিগত বিচক্ষণতা, যা প্রারম্ভেও এর দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সমাপ্তিতেও। বস্তুত আবু বকরের সত্তা দুই বিচক্ষণতার সমাহার ছিল। এরপর মসীহ ইসলাম বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিজ্ঞ এবং বিচক্ষণ লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অনেক জটিল বিষয়ে দেখেছেন আর এর কঠোরতা দেখেছেন, বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রণকৌশল প্রত্যক্ষ করেছেন, বহু মরুভূমি এবং পর্বতমালা মারিয়েছেন, বহু ধ্বংসস্থলে নির্দ্বিধায় প্রবেশ করেছেন, অনেক বক্র পথ ছিল যেগুলোকে তিনি সোজা করেছেন, বহু যুদ্ধে তিনি অগ্র পদচারণা করেছেন, কতই না ফেতনা ছিল যেগুলোকে তিনি নিশ্চিহ্ন করেছেন, কত এমন বাহন ছিল যেগুলোকে সফরে তিনি দুর্বল করে তুলেছেন। অর্থাৎ অনেক সফর করেছেন, এত সফর করেছেন যে বাহন ক্লান্ত হয়ে যেত, অনেক গন্তব্য অতিক্রম করে তিনি মূর্তিমান অভিজ্ঞতা হয়ে গেছেন। তিনি বিপদে ধৈর্য ধারণকারী এবং সাধনাকারী ছিলেন। আল্লাহ তাআলা তাকে তার আয়াতের নাজিল স্থল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসেবে মনোনীত করেছেন, তার নিষ্ঠা এবং অবিচলতার কারণে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এটি কথার পরিচায়ক যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনদের মাঝে সবচেয়ে প্রিয় ছিলেন, তাকে স্বাধীনতার খামের থেকে সৃষ্টি করা হয়েছে, আর বিশ্বস্ততা ছিল তার প্রকৃতির অংশ। এই কারণে তাকে গুরুত্বপূর্ণ বিপজ্জনক বিষয় এবং কাণ্ডজ্ঞান বিলুপ্তকারী বিপদের সময় নির্বাচন করা হয়েছে। আল্লাহ সর্বজ্ঞানী সর্বপ্রজ্ঞাময়, তিনি সব বিষয়কে স্থানকাল ভেদে করে থাকেন, পানি যথাযথ অবস্থার নিরিখে ঝর্ণা থেকে প্রস্রবিত করেন, তিনি আবি কাহাফার উপর স্নেহের দৃষ্টি দেন এবং বিশেষ অনুগ্রহ করেন, তার প্রতি তাকে বিশ্বের অনন্য ব্যক্তিতে পরিণত করেন। কথার ক্ষেত্রে সবচেয়ে সত্যবাদী খোদা তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু لصاحبه لا تحزن إن الله معنا وأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ যদি তোমরা এই রসুলকে সাহায্য নাও করো, আল্লাহ তাআলা পূর্বেও তাকে সাহায্য করেছেন যখন অস্বীকারীরা তাকে স্বদেশ থেকে বিতাড়িত করেছে, এমত অবস্থায় যে তিনি দুয়ের একজন ছিলেন, তাদের উভয় যখন গুহায় ছিল, সে আর সে তার সাথীকে বলছিল যে দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তার প্রতি প্রশান্তি অবতীর্ণ করেছেন আর এমন বাহিনী দিয়ে তাকে সাহায্য করেছেন যে বাহিনী তোমরা কখনো দেখনি। তিনি তাদের কথাকে হীন প্রমাণিত করেছেন যারা অস্বীকার করেছিল, আর আল্লাহ তাআলার কথাই জয়যুক্ত হয়ে থাকে। আর আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন ব্যাখ্যা করাও খুব ভালো জানতেন। লেখা আছে যে স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে গভীর দক্ষতা রাখতেন তিনি। স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব ছিল তার। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যুগে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। ইমাম মোহাম্মদ বিন সিরিন বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা উপস্থাপন করা হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, ওহদ থেকে ফেরার পথে এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্নে এক খণ্ড মেঘমালা দেখেছি যা থেকে ঘি এবং মধু চুয়ে চুয়ে পড়ছিল, আর আমি দেখলাম মানুষ নিজেদের হাতে সেই মধু নিচ্ছিল, কেউ বেশি নিচ্ছে কেউ কম, আর আমি একটি রশি দেখেছি যা আকাশ পর্যন্ত সম্প্রসারিত ছিল, আর আমি আপনাকে দেখেছি আপনি সেটি ধরে তার মাধ্যমে উপরে চলে গেছেন। এরপর আরেক ব্যক্তি সেটিকে ধরে সেটির অবলম্বনে উপরে চলে যায়। এরপর আরেক ব্যক্তি সেটি ধরে এবং তিনিও এর অবলম্বনে উপরে চলে যান। অপর এক ব্যক্তি সেই রশি নিজের হাতে নেয়, সেই রশি ছেড়ে যায়। এরপর সেটিকে আবার যুক্ত করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, শেষে রশির অবলম্বনে উপরে চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা করতে দিন, আপনি যদি অনুমতি দেন আমি এর ব্যাখ্যা করতে পারি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ ব্যাখ্যা করো। তিনি বলেন, যে মেঘমালা ছায়া বিস্তৃত করছিল তা হলো ইসলাম, যে মধু এবং ঘি চুয়ে পড়ছিল তা হলো কোরআন, এর মিষ্টতা এবং এর সূক্ষ্মতা, আর মানুষ যে মধু এবং ঘি সংগ্রহ করছে এর অর্থ হলো কোরআন গ্রহণকারী, অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জনকারী, বেশি হোক বা স্বল্প। যে রশি আকাশ পর্যন্ত প্রলম্বিত ছিল তা হলো সত্য, যে সত্যের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। মহানবী সেটি নিয়ে তার অবলম্বনে উপরে চলে যান। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আরেক ব্যক্তি তা নিজের হাতে নেবে এবং এর মাধ্যমে সে উঁচু হবে, উচ্চতায় পৌঁছবে। আরেক ব্যক্তিও এর মাধ্যমে উচ্চতায় পৌঁছবে, অপর ব্যক্তিও তা করবে এবং এরপর সে রশি ছিঁড়ে যাবে, তার জন্য এটি আবার সংযুক্ত করে দেওয়া হবে আর এর মাধ্যমে সে উপরে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি কিছু কথা সঠিক বলেছ আর কোন কোন ক্ষেত্রে ভুল করেছ। হযরত আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি শপথ দিচ্ছি, আমি যা সঠিক বলেছি আর যা ভুল বলেছি আমাকে আপনি অবহিত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আমাকে শপথ নিয়ে কথা বলতে বাধ্য করবে না। যে সঠিক ব্যাখ্যা ছিল এই স্বপ্নের স্পষ্ট সঠিক ব্যাখ্যা তখন বলা পছন্দ করেননি, সে কারণে তিনি বলেন যে আমাকে শপথ করে কথা বলতে বাধ্য করো না, যা বলেছি সেটাই যথেষ্ট। ইবনে সাহাবের পক্ষ থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আবু বকরের কাছে বর্ণনা করতে গিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখেছি যে যেন আমি এবং তুমি একটি সিঁড়িতে আরোহিত আছি আর আমি তোমার চেয়ে আড়াই সিঁড়ি এগিয়ে আছি। তিনি বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি শুভ লক্ষণ, আল্লাহ আপনাকে ততদিন জীবিত রাখবেন যতদিন আপনি স্বচক্ষে তা দেখেন যা দেখা আপনাকে সন্তুষ্ট করবে আর আপনার নয়নকে স্নিগ্ধ করবে। আমি স্বপ্নে দেখেছি যে হে আবু বকর, এমন মনে হলো যে আমি এবং তুমি এক সিঁড়িতে আরোহণ করেছি, আমি তোমার চেয়ে আড়াই সিঁড়ি এগিয়ে আছি। তিনি বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা আপনাকে তার রহমত এবং মাগফিরাতের দিকে উঠিয়ে নেবেন এবং আপনার তিরোধানের পর আমি আড়াই বছর পর্যন্ত জীবিত থাকব। হযরত আবু বকর এর এই ব্যাখ্যা করেছে আর এমনটি ঘটেছে। পবিত্র স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি স্বপ্নে একটি আমার কক্ষে তিনটি চাঁদ পড়তে দেখেছি, পতিত হতে দেখেছি। আমি আমার স্বপ্ন আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তাকে যখন হযরত আয়েশার কক্ষে দাফন করা হয়, হযরত আবু বকর বলেন যে এটি তোমার চাঁদগুলোর একটি আর এটি সেই সব চাঁদের মাঝে সর্বোত্তম। হযরত আব্দুর রহমান বিন আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখেছি কালো রঙের ছাগ পাল আমার অনুসরণ করছে আর তাদের পেছনে রয়েছে মেটেল রঙের ছাগপাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটি শুনে বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবরা আপনার অনুসরণ করবে, এরপর অনারবরা তাদের অনুসরণ করবে বা তাদের পশ্চাতে আসবে। মহানবী সাসাম বলেন যে ফেরেশতাও একই ব্যাখ্যা করেছে। এগুলো হলো স্বপ্নের স্বপ্নের ব্যাখ্যা। এখন যা আসছে তা হলো পুরুষদের মাঝে সর্বপ্রথম মুসলমান কে ছিল। বলা হয় যে হযরত আবু বকরই প্রথম পুরুষ ছিলেন যিনি মহানবীকে গ্রহণ করেছেন। হযরত আম্মার বিন ইয়াসির বলেন যে মহানবীকে এমন প্রারম্ভিক যুগে দেখেছে যখন তার সাথে শুধু পাঁচজন ক্রীতদাস, দুই নারী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে এ সম্পর্কে বিস্তারিত নোট লিখেছেন। তিনি বলেন তিনি এই সংক্রান্ত বিস্তারিত বিতর্কের অবতারণা করেছেন যে মহানবীর প্রতি সবার পূর্বে কেই মানে এনেছিল। তিনি লেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নবুয়তের প্রচার আরম্ভ করেন, সর্বপ্রথম ঈমান এনেছেন হযরত খাদিজা, যিনি নিমেষের জন্য কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হননি। খাদিজার পর পুরুষদের মাঝে সর্বপ্রথম ঈমান আনয়নকারী পুরুষ সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। কারো কারো মতে আবদুল্লাহ বিন আবি কাহাফা ছিলেন, কেউ বলে হযরত আলী যখন তার বয়স ছিল মাত্র 10 বছর, আর কারো মতে মহানবীর মুক্ত ক্রীতদাস হযরত যায়েদ বিন হারসা প্রথম পুরুষ ছিলেন। কিন্তু আমাদের মতে এই বিতর্ক অর্থহীন। হযরত আলী এবং যায়েদ বিন হারসা মহানবীর পরিবারের সদস্য ছিলেন, তার সন্তানদের মতো তার সাথে থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তারা মেনেছেন। মহানবী যা বলেছেন তাতে তাদের দৃঢ় বিশ্বাস ছিল এবং ঈমান ছিল। তাই কথা বলা যে তারা ঈমান এনেছে এটি এমন বড় কোনো কথা নয়। তারা তাদের বয়স কম ছিল, ঘরের সদস্য ছিল তারা, বরং তাদের পক্ষ থেকে তো মৌখিক কোনো স্বীকারোক্তির প্রয়োজনও ছিল না। তাই মাঝখানে বা এই বিতর্কে তাদের নাম আনার প্রয়োজনই নেই। বাকি যারা থাকলেও তাদের মাঝে সর্বসম্মতভাবে হযরত আবু বকর সবার চেয়ে এগিয়ে এবং ইমানে সর্বাগ্রে ছিলেন। হযরত আবু বকর তার সম্ভ্রান্ত হওয়া এবং যোগ্যতার দিক থেকে কুরাইশের মাঝে সবচেয়ে সম্মানিত ছিলেন। ইসলামে তিনি যে পদমর্যাদা অর্জন করেছেন তা অন্য কোনো সাহাবীর অর্জিত হয়নি। হযরত আবু বকর মুহূর্তের জন্য মহানবীর দাবিতে সন্দেহ করেননি, বরং শোনা মাত্রই গ্রহণ করেছেন। এরপর তিনি পূর্ণ মনোযোগ নিজের প্রাণ এবং সম্পদকে মহানবীর ধর্মের সেবায় উৎসর্গ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকরকে। তার ইন্তেকালের পর তিনি তার প্রথম খলিফা নির্বাচিত হন। নিজের খেলাফত কালে তিনি অসাধারণ এবং অনন্য দক্ষতার প্রমাণ দিয়েছেন। হযরত আবু বকর সম্পর্কে ইউরোপের এক প্রসিদ্ধ ধর্মযাজক স্প্রিঙ্গার লিখেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রারম্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনায় কথার সবচেয়ে বড় প্রমাণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রতারণার শিকার হলেও কখনো প্রতারিত করেননি, বরং আন্তরিকভাবে নিজেকে আল্লাহ তাআলার সত্য রসুল জ্ঞান করতেন। স্যার উইলিয়াম মিরও স্প্রিঙ্গারের এই উক্তির সাথে সহমত। হযরত খাদিজা, হযরত আবু বকর, হযরত আলী এবং যায়েদ বিন হারসার পর ইসলাম গ্রহণকারীদের মাঝে পাঁচ ব্যক্তি ছিলেন যারা হযরত আবু বকরের তাবলীগে ইসলাম গ্রহণ করেছিলেন। সকলেই ইসলামে এমন সুমহান এবং উঁচু পদমর্যাদার সাহাবি প্রমাণিত হন যে শীর্ষ পর্যায়ের সাহাবি তাদেরকে গণ্য করা হয়। তাদের নাম হলো, সর্বপ্রথম রয়েছেন ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তৃতীয় সাদ বিন আবি ওয়াকাস, চতুর্থ জুবাইর বিন আওয়াম, পঞ্চম হলেন তালহা বিন ওবাইদুল্লাহ। এই পাঁচজন সাহাবি আশারায়ে মুবাশশারার অন্তর্গত, অর্থাৎ সেই দশজন সাহাবির অন্তর্ভুক্ত যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখে বিশেষভাবে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, যারা তার খুব কাছের সাহাবি এবং উপদেষ্টা ছিলেন মহানবীর। হযরত মুসলিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতকে একবার আর্থিক কোরবানের প্রেরণা যোগাতে গিয়ে বলেছেন, অর্থাৎ সেই বিষয়টাকে এই ঘটনার সাথে যুক্ত করে বলেন যে মোমেন এমন তাহারিক বা ডাকে ভয় পায় না যেমন আর্থিক কোরবানের ডাক বা ত্যাগ শিকারের ডাকে ভয় পায় না, বরং আনন্দিত হয় এবং সে গর্ববোধ করে যে ডাক সর্বপ্রথম আমার কানে পৌঁছেছে। সে ভয় পায় না, বরং গর্ব এবং খোদার দরবারে সে কৃতজ্ঞতা প্রকাশ করে আর খোদার পথে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে, আর মর্যাদাও তার সবচেয়ে বড় লাভ হয়। কেউ কি বলতে পারে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ত্যাগ স্বীকার করেছেন বা যেই কাজের সুযোগ পেয়েছেন, তিনি কি আক্ষেপ করতেন যে আমি কেন সর্বপ্রথম এই কুরবানি বা ত্যাগ স্বীকারের সুযোগ পেলাম? তিনি কি কখনো এমন কোনো আক্ষেপ করেছেন? না, তিনি গভীর আনন্দের সাথে নিজেকে বিপদের মাঝে ঠেলে দিয়েছেন এবং আল্লাহ তাআলার পথে কষ্ট সহ্য করেছেন। এই কারণেই তিনি সেই পদমর্যাদা লাভ করেছেন যা হযরত ওমরও লাভ করতে সক্ষম হননি, কেননা যিনি প্রথমে ঈমান আনেন তিনি সর্বপ্রথম ত্যাগ স্বীকারের সুযোগ পান। অথচ হযরত ওমর যখন ঈমান এনেছেন তখনও আশঙ্কা ছিল, কষ্ট দেয়া হতো, নামাজ পড়তে দেয়া হতো না, সাহাবেরা দেশ বিতাড়িত হয়ে হচ্ছিলেন, ইথিওপিয়ার প্রথম হিজরত তখন হচ্ছিল, উন্নতির যুগ, তার ঈমান আনার অনেক পরে সূচিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রথম দিকে ঈমান আনা এবং প্রথম যুগে কুরবানির ফলে যে পদমর্যাদা আবু বকর লাভ করেছিলেন, হযরত ওমর কখনো তার সমকক্ষ হতে পারতেন না। এই কারণেই একবার যখন হযরত আবু বকর এবং ওমরের মাঝে বিতর্ক হয়, মতভেদ হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তোমরা যখন ইসলামকে অস্বীকার করছিলে তখন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, আর যখন তোমরা ইসলামের বিরোধিতা করছিলে তিনি ইসলামকে সাহায্য করেছেন, এখন কেন তোমরা তাকে দুঃখ দাও বা কষ্ট দাও? তার প্রথম ঈমান আনা এবং কোরবানির কথা মহানবী বলেছেন, অথচ হযরত উমরও কষ্ট সহ্য করেছেন আর তিনিও তো এক স্বীকার করেছিলেন। অতএব হযরত আবু বকর এই শ্রেষ্ঠত্ব এবং গর্বের অধিকারী ছিলেন। কাউকে বলতে পারে যে আবু বকর হয়তো চাইতেন যে মক্কা বিজয়ের সময় যদি মুসলমান হতেন তাহলে ভালো হতো, বরং হযরত আবু বকরের সামনে সারা পৃথিবীর রাজত্ব যদি দেয়া হতো তিনি তাচ্ছিল্যের সাথে তা প্রত্যাখ্যান করতেন আর গ্রহণ করতেন না, বরং এই পদমর্যাদার বিপরীতে পৃথিবীর বিভিন্ন রাজত্বকে লাথি মারাও পছন্দ করতেন না। অতএব এ ছিল তার কোরবানি এবং ত্যাগের প্রতিদান, আর আল্লাহ তাআলা এইভাবেই ক্রমাগত ভাবে প্রতিদান দিয়ে থাকেন। আবু বকর আমাদের নেতা, তিনি আমাদের নেতাকে মুক্ত করেছেন, তিনি এর মাধ্যমে হযরত বেলালকে বুঝিয়েছেন। হযরত আবু বকর ইসলামের প্রাথমিক যুগে নিজের সম্পদ খরচ করে 7 জন ক্রীতদাসকে মুক্ত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলার কারণে কষ্ট দেয়া হতো। সেই ক্রীতদাসদের নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার কন্যা বনি মুমাল এবং উম্মে ওয়াইস। বিরোধীরাও হযরত আবু বকরের পূর্ণ এবং উন্নত নৈতিক চরিত্রের কথা স্বীকার করত। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আবু বকরের মতো মানুষ পুরো মক্কা যার অনুগ্রহের কাছে ঋণী ছিল, যাই উপার্জন করতেন ক্রীতদাস মুক্ত করার ক্ষেত্রে ব্যয় করতেন। একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, এক রইস বা নেতার পথের মধ্যে তার সাথে দেখা হয়। সে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে আবু বকর, তিনি বলেন এই শহর এখন আর আমার জন্য নিরাপদ নয়, আমি অন্য কোথাও চলে যাচ্ছি। সেই নেতা বলে তোমার মতো সম্ভ্রান্ত মানুষ যদি এই শহর থেকে বেরিয়ে যায় শহর ধ্বংস হয়ে যাবে, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, শহর ছেড়ে যেও না। তিনি সেই রইসের আশ্রয়ে ফিরে আসেন, প্রভাতে জাগ্রত হয়ে কোরআন পড়তেন, মহিলা ও শিশুরা দেয়ালে কান লাগিয়ে তার তেলাওয়াত শুনত, কারণ তার আওয়াজ ছিল বিগলিত এবং তাতে ছিল বেদনা। কোরআন যেহেতু আরবি ভাষায় ছিল, সব নারী পুরুষ এবং শিশুরা কোরআনের অর্থ বুঝত এবং শ্রোতা এতে প্রভাবিত হতো এবং হচ্ছিল। এ কথা ছড়িয়ে পড়লে মক্কায় হইচই আরম্ভ হয়ে যায়, যেভাবে যে সবাই বেদিন হয়ে যাবে। অবশেষে মানুষ ওই রইস বা নেতার কাছে যায় এবং প্রশ্ন করে যে একে কেন আশ্রয় দিয়ে রেখেছ। সে রয়েছে, সে হযরত আবু বকরকে বলে যে আপনি এভাবে কোরআন পড়বেন না, মক্কাবাসীরা এতে অসন্তুষ্ট হয়। হযরত আবু বকর বলেন যে আপনি আপনার আশ্রয় প্রত্যাহার করে নিতে পারেন, আমি থেকে বিরত থাকতে পারি না। সেই রয়েস তার আশ্রয় প্রত্যাহার করে, এটি তার তাকওয়া এবং পবিত্রতার কত মহান একটি প্রমাণ যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের তারা ভয়াবহ শত্রু ছিল এবং তাকে গালিও দিত, কিন্তু আবু বকরের পবিত্রতাকে তারা এত গুরুত্ব দিত যে সেই নেতা বলে যে আপনার মতো মানুষ চলে গেলে শহর যে ধ্বংস হয়ে যাবে। নামাজের ইমামত সম্পর্কে উল্লেখিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে যে কয়েক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ পড়ানোর সৌভাগ্য লাভ করেছেন তাদের মাঝে হযরত আবু বকর রয়েছেন। হযরত আবু বকরের একটি বিশেষ সৌভাগ্য হলো মহানবীর জীবনের অন্তিম দিনগুলোতে বিশেষ করে মহানবীর নির্দেশে নামাজ পড়ানোর তার সৌভাগ্য হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন হাদিস বা রওয়ায়েত রয়েছে। হযরত আয়েশা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের মাঝে হযরত আবু বকর উপস্থিত থাকেন তখন তিনি ব্যতীত অন্য কেউ নামাজ পড়াবেন এটি ঠিক নয়। আসওয়াদ বর্ণনা করেন আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে উপস্থিত ছিলাম, তখন আমরা রীতিমতো নামাজ পড়া এবং এর গুরুত্ব সম্পর্কে উল্লেখ করলে তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুব্যাধিতে আক্রান্ত হন, একদিন নামাজের সময় হয়, আজান দেয়া হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকরকে বলো নামাজ পড়াতে। তাকে বলা হলো আবু বকর খুবই কোমল হৃদয়ের অধিকারী, আপনার জায়গায় দাঁড়ালে মানুষকে নামাজ পড়াতে সক্ষম হবেন না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় নির্দেশ দেন, তাকে পুনরায় একই উত্তর দেয়া হয় যে তিনি খুবই কোমল হৃদয়ের অধিকারী। তৃতীয়বার মোহাম্মদ ইসলাম একই নির্দেশ দেন এবং বলেন, তোমরা ইউসুফের মহিলাদের মতো তোমরা একইভাবে কথা বলছো, আবু বকরকে বলো নামাজ পড়াতে। তখন হযরত আবু বকর বের হন নামাজ পড়ানোর জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলে তিনিও নামাজের জন্য বের হন। দু ব্যক্তির কাঁধে ভর করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বলেন, এটি এত পরিষ্কারভাবে আমার স্মরণ আছে যে যেন আমি এখনও দেখছি যে অসুস্থতার কারণে তিনি হাঁটতে পারছিলেন না আর পা হেঁচড়ে চলছিলেন, পা ওঠানো সম্ভব ছিল না, পা মাটিতে হেঁচড়ে যাচ্ছিলেন। হযরত আবু বকর যখন তাকে এভাবে আসতে দেখেন, ইমামের জায়গা থেকে পেছনে সরে আসতে চাচ্ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ইঙ্গিতে বলেন, নিজের জায়গাতেই থাকুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হয় এবং তিনি হযরত আবু বকরের পাশে বসে যান। আমাশকে জিজ্ঞেস করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়াচ্ছিলেন তখন, আর আবু বকর তার পেছনে নামাজ পড়ছিলেন, আর মানুষ আবু বকরের পেছনে নামাজ পড়ছিল। তিনি মাথার ইঙ্গিতে বলেন যে হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাম দিকে বসেন আর হযরত আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছিলেন। এই বর্ণনাকারী বলেন যে হযরত আনাস বিন মালিক আনসারী আমাকে বলেছেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছেন, মান্যকারী ছিলেন, তার সাহচর্যে ছিলেন, তার সেবা করেন। তিনি বলেন, আবু বকর মানুষের নামাজের ইমাম ছিলেন। যে রোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, এটি রোববারের কথা, মানুষ সারিবদ্ধভাবে নামাজের জন্য দণ্ডায়মান ছিল। মহানবী তার কামরার পর্দা সরান, তিনি আমাদের দেখছিলেন দণ্ডায়মান ছিলেন, যেন তার চেহারা কোরআনের পৃষ্ঠা ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত ছিলেন, মুচকি হাসছিলেন। আমাদের মনে হলো যে আমরা এই আনন্দের কারণে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার কারণে আমরা পরীক্ষায় পড়ে গেলাম। ততক্ষণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গোড়ালির উপর ভর করে পেছনে আসেন সারিতে দাঁড়ানোর জন্য। তিনি ধরে নিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য আসছেন, কিন্তু মহানবী ইঙ্গিতে বলেন যে নামাজ পুরো করো, এরপর পর্দা টেনে দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সেই দিনগুলোতে একবার হযরত ওমর নামাজ পড়িয়েছিলেন, এর বিস্তারিত বিবরণ হলো হযরত আব্দুল্লাহ বিন জামা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগের প্রকোপ যখন বেড়ে যায়, আমি মুসলমানদের কিছু লোকের সাথে সেখানে উপস্থিত ছিলাম। হযরত বেলাল তাকে নামাজের জন্য ডাকলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাউকে বলো নামাজ পড়াতে। হযরত আব্দুল্লাহ বিন জামা বেরিয়ে আসেন, তিনি দেখেন যে হযরত ওমর সেখানে উপস্থিত আছেন, হযরত আবু বকর নেই। তিনি বলেন, আমি বললাম, হে ওমর, আপনি দণ্ডায়মান হন এবং নামাজ পড়ান। তিনি এগিয়ে গিয়ে আল্লাহু আকবার বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার কণ্ঠস্বর শুনেন। হযরত ওমরের কণ্ঠস্বর ছিল উঁচু। তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, আবু বকর কোথায়? আল্লাহ এই কণ্ঠস্বরকে অস্বীকার করেন এবং মুসলমানরাও। তিনি হযরত আবু বকরকে ডেকে পাঠান, তিনি আসেন। যদিও হযরত ওমর নামাজ পড়ানো শেষ করেছেন, হযরত আবু বকর পুনরায় নামাজ পড়ান। এটি একটি রওয়ায়েত, ভিন্ন একটি রওয়ায়েতে রয়েছে, মহানবী ইসলাম যখন হযরত ওমরের কণ্ঠস্বর শুনেন, তিনি বাইরে বেরিয়ে আসেন এবং নিজের মাথা কামরা থেকে উঁচু করে তাকান এবং বলেন, না না না, আবু কাহাফ অর্থাৎ আবু বকর যেন নামাজ পড়ান। আর এটি তিনি রাগত স্বরে বলেছেন। এই রওয়ায়েতের আরও বিস্তারিত বিবরণ মুসনাদে রয়েছে, আর তা হলো হযরত ওমর যখন জানতে পারেন, তিনি আব্দুল্লাহ বিন জামাকে বলেন যে আমি তো ধরে নিয়েছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নির্দেশ দিয়েছেন যে আমাকে যেন নামাজ পড়াতে বলা হয়, নতুবা আমি কখনো নামাজ পড়াতাম না। তখন তিনি বলেন,
আব্দুল্লাহ
না, আমি যখন দেখলাম যে হযরত আবু বকর নেই, নিজেই ভাবলাম যে এরপর আপনি নামাজ পড়ানোর অধিকার রাখেন, এ কারণে আমি নিজেই আপনাকে নামাজ পড়ানোর অনুরোধ করেছিলাম, আমাকে নির্দেশ দেওয়া হয়নি এই কথা বলার। এটি মুসনাদ আহমদ থেকে নেওয়া হয়েছে। সন্তানদের প্রতি তার স্নেহ এবং ভালোবাসা সম্পর্কে এক লেখক লিখেছেন যে হযরত আবু বকর তার সন্তান সন্ততিকে গভীরভাবে ভালোবাসতেন, তার কথা এবং কর্মের মাধ্যমে প্রায়শই তিনি এর প্রকাশ ঘটাতেন। তার বড় সন্তান হযরত আব্দুর রহমান পৃথক ঘরে থাকতেন, কিন্তু তার ঘরের ব্যয়ভার হযরত আবু বকর নিজেই বহন করতেন। হযরত আবু বকরের বড় কন্যা হযরত আসমার বিয়ে হযরত জুবাইর বিন আওয়ামের সাথে হয়েছিল। প্রথম দিকে খুবই অসচ্ছল ছিলেন তিনি, ঘরে কোনো চাকর চাকরানি রাখার সামর্থ্য ছিল না, সে কারণে হযরত আসমাকে অনেক কাজ করতে হতো। তিনি প্রস্তুত করতেন, খাবার রান্না করতেন, পানি আনতেন, বালতিতে লাগানোর জন্য রশি বুনতেন, অনেক দূর থেকে খেজুর আটি মাথায় বহন করে নিয়ে আসতেন, ঘোড়াকে ঘাসও খাওয়াতেন। হযরত আবু বকর সিদ্দিক যখন এই অবস্থার সম্পর্কে অবহিত হন, তিনি এক কর্মচারী পাঠান যে ঘোড়াকে ঘাস খাওয়াত আর দেখাশোনা করত। হযরত আসমা বলেন, খাদেম পাঠিয়ে যেন পিতা আমাকে মুক্ত করে দিয়েছেন। আর একটি ঘটনা লেখা আছে, হযরত আব্দুল্লাহ বিন আবু বকর তার স্ত্রীকে, স্ত্রী আতেকাকে গভীরভাবে ভালোবাসতেন, যে কারণে তিনি জিহাদে যাওয়া ছেড়ে দিয়েছিলেন। হযরত আবু বকরের কাছে ছিল এটি অসহ্য। তিনি আব্দুল্লাহকে নির্দেশ দেন যে তুমি স্ত্রীর কারণে জিহাদে যাওয়া ছেড়ে দিয়েছ, তাই তাকে তালাক দিয়ে দাও। হযরত আবু বকরের পুত্র পিতার নির্দেশ শিরোধার্য করেন ঠিকই, কিন্তু আতেকার বিরহে তিনি অনেক বেদনাদায়ক কবিতা লিখেছেন। হযরত আবু বকরের কর্ণগোচর হয় সেই কবিতাগুলো, তার প্রাণ কেঁদে ওঠে। তিনি আবদুল্লাহকে পুনরায় তার স্ত্রীকে ফিরিয়ে আনার অনুমতি প্রদান করেন বিয়ে করে। হযরত বারা বর্ণনা করেন যে আমি হযরত আবু বকরের সাথে তার পরিবারের সদস্যদের কাছে যাই, দেখলাম তার কন্যা হযরত আয়েশা শুয়ে আছেন, তার জ্বর ছিল। আমি দেখলাম হযরত আবু বকর হযরত আয়েশার মুখে চুমু দেন এবং জিজ্ঞেস করেন যে হে আমার কন্যা, তুমি কেমন আছো? স্মৃতিচারণের এই ধারা ইনশাআল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يذلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر